তারপরে হেলমেট বিভিন্ন রকম সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল। তারপরে গত সপ্তাহের বিষয়ে আরেকটি যে বিষয় ছিল সেটা হচ্ছে যে যে বিষয়গুলা হেলমের জন্য এলিম অর্জনের জন্য যে শর্তগুলো আছে, দুটো শর্তের কথা আমরা চারটা শর্তের কথা বলছিলাম যে হেলমের পিছনে এলিম অর্জনের পিছনে কি উদ্দেশ্য থাকে একজন তালিবুল ইলমের বিষয়ে। বিসমিল্লাহি ওয়া বিতাওফীকিহি আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি সে বিষয়টি হচ্ছে যে ইলমের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, ইলমের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, এবং এর পরবর্তীতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেন তাহলে ইলমের ফজিলা এবং তালিবুল ইলমের করণীয় এবং তালিবুল ইলম কাকে বলে তালিবুল ইলমের পরিচয় সম্পর্কে আমরা পরবর্তী দর্শে আলোচনা হবে, এবং সর্বশেষ ইলম বিষয়ে সর্বশেষ যে আলোচনা করার আশা রাখতেছি আমি সেটা হচ্ছে যে উলামা কারা এবং আমরা কাদের থেকে ইলম নেব। এই ডাব পর্যন্ত যাওয়ার আগে আমাদের যে বিষয়গুলো জানা দরকার যে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ ইলম সম্পর্কে মোটামুটি ইলম কাকে বলে সেটা আমরা জানা হয়েছে। আজকে যে বিষয়গুলো আছে এই বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো সেটা হচ্ছে যে ইলমের তাৎপর্য কি, হাকিকাতুল ইলম, ইলমের হাকিকত কি, ইলম কি, এবং ইলমের ইলমের প্রয়োজনীয়তা কতটুকু, ইলম জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা কি, এর গুরুত্ব কি, এর তাৎপর্য কি। আসআলুল্লাহ আত-তাওফীক ওয়া সাদাদ। এখানে ইলমের হাকিকত মূলত ইলম, ইলমের তাৎপর্য ইলম কি এ বিষয়ে প্রথমে আমি সবচেয়ে আমার দৃষ্টি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলছেন সেটা হচ্ছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে লাইসাল ইলমু আন কাসরাতিল হাদিস ইন্নামাল ইলমু খাশিয়াতুল্লাহ। ইলমের বেশি কথাবার্তা বলা, অনেকক্ষণ ধরে ওয়াজ নসিহত করা বা দীর্ঘ বক্তৃতা দেয়া খুব সাজানো গোছানো অনেক কথাবার্তা বলা এটার নাম আসলে ইলম না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে এইটা কাসরাতুল হাদিস বেশি কথাবার্তা এটা এটা ইলম না। ইন্নামাল ইলমু খাশিয়াতুল্লাহ, ইলমের হাকিকা বা মূলত ইলম হলো আল্লাহ ভীতি, খাশিয়াতুল্লাহ, ইলমের হাকিকত হলো খাশিয়াতুল্লাহ। এই কথাটা খুব ভালোভাবে আমার মনে রাখা দরকার। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলতেছেন সুতরাং এই এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে ইলমের মূল হাকিকত বা তাৎপর্য হল খাশিয়াতুল্লাহ, আল্লাহ বিধি, আল্লাহ বিধিটা হইল ইলমের মূল বিষয়বস্তু। তাকওয়াল্লাহ ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইলম সম্পর্কে বলতেছেন যে ইলমটা হলো নূর, ইয়াহদি বিহিল্লাহু মান ইয়াশা ওয়া লাইসা বিকাসরাতিল মাসাইল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ ইলম সম্পর্কে বলতেছেন যে ইলম বেশি বেশি করে প্রশ্ন করা আর বেশি বেশি ফতোয়া দেয়া এটাই এটাই কিন্তু আসলে ইলম না। ইলম হচ্ছে নূর, আল্লাহিল এবং হিকমা এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর, ইয়াহদি বিহিল্লাহু মান ইয়াশা একমাত্র ইলম বলতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ফিকহ বা ইলম বলতে হাদিসুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বুঝানো হইত। যেমন ওই এর উদাহরণ আমরা দেখতে পাই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসে শাফাআর মধ্যে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা জানাকে বললেন যে আবু হুরায়রার প্রশ্নের উত্তরে বললেন والذي نفس محمد بيده لقد ظننت انك اول من يسالني عن ذلك لما رايت من حرصك على العلم حديث الشفار مبدئ وبشيء جهن ابو هريره رضي الله عنه رسول صلى الله عليه وسلم كي كيش كلن يا رسول الله ابن الرب ابنك كي في প্রতি উত্তর কি দিলেন উত্তর কি দিলেন এ জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে والذي نفس محمد بيده لقد ظننت انك اول من يسالني عن ذلك لما رايت من حرصك على العلم يا رحمت محمد صلى الله عليه محمد প্রাণ আমি তার শপথ করে বলছি যে আমার ধারণা হয়েছে এটুকুই যে তুমি সর্বপ্রথম আমাকে এ বিষয়ে প্রশ্ন করবে কারণ আমি তোমার মধ্যে ইলমের ইলমের প্রতি ইলমের আকাঙ্ক্ষা ইলমের প্রতি তোমার লিখা অনেক বেশি দেখতে পাইতেছি এখানে আমাদের আলোচনার যে মূল বিষয় হলো এই হাদিসটা এখানে উল্লেখ করার মূল কারণ হলো যে আহদে নবুয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইলম কাকে বলা হইতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিকহ কাকে বলা হইতো ইলম বা ফিকহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইলম বা ফিকহ বলা হইতো হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ইলমের কথা বলা হইতো ফিকহর কথা বলা হইতো তখন সাহাবায়ে কেরাম একমাত্র রাসূলের হাদিসকেই বুঝতেন এখানে এই হাদিসে এর প্রমাণ হইল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন যে আমি তোমার মধ্যে ইলমের প্রতি যে আকাঙ্ক্ষা ইলমের যে লোক তোমার মধ্যে দেখতেছি এতে আমার মনে হয়েছে যে তুমি এই বিষয়ে আমাকে প্রথমে জিজ্ঞেস করবে ইলমের লোক বলতে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানার প্রতি ওনার যে আকাঙ্ক্ষা ওনার যে চাহিদা চাহিদার কথাই বোঝানো হয়েছে তারপরে যেমন ওই আরেকটা হাদিসে ঠিক এইভাবে বলা হয়েছে আব্দুল্লাহ ইমরান সামিআ মাকালাতি ফাওয়াহা সুম্মা বালাগাহা গায়রাহু ফরুবা হামিল ফিকহিন গায়রু ফাকীহিন ওয়া রুবা হামিল ফিকহিন ইলা মান হুয়া আফকাহ মিনহু যে আল্লাহ সুবহান ওয়া তাআলা ওই ওই ব্যক্তির ওই লোকের চেহারাকে উজ্জ্বল করুন যে আমার কথা শুনলো এবং সেটাকে ধারণ করলো অতঃপর আমার বাণীকে অন্যের কাছে পৌঁছে দিল ফরুবা হামিল ফিকহিন গায়রু ফাকীহ মানে যারা বহন করে এরা ফকির নাই এবং যাদের কাছে পৌঁছানো হয় যে পৌঁছায় তার থেকে যাদের কাছে পৌঁছানো হয় সে অনেক বেশি এটাকে সংরক্ষণ করে অনেক বেশি এলিমকে বুঝে এখানে কথা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকেই বোঝানো হয়েছে নব্বরুল্লাহ ইমরান সামিআ মুকালাতি ফাওয়াহা সুম্মা বালাগাহা গায়রুহু ফারুব হামিল ফিকহিন অনেক ফেকা বহনকারী এখানে ফেকা বলতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বহনকারী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সংরক্ষণ করে এবং অন্যের কাছে পৌঁছে তাদেরকে বোঝানো হয়েছে এই দুইটা হাদিস থেকে এইটুকু প্রমাণিত হয় যে আহদে নবুয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইলম বলতে ফেকা বা ইলম বলতে হাদিসে রসুলকে বোঝানো হতো তারপরে যেমন আমরা আরো দেখি যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কাইয়িদুল ইলম যে তুমি ইলমকে সংরক্ষিত করো এটাকে এটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসো এটাকে লিখিত লেখো কাইয়িদুল ইলম এর এর উত্তরে যখন এইটুকু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কাইয়িদুল ইলম যে তুমি ইলমকে সুনির্দিষ্ট করো তখন তিনি প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ কিভাবে আমি এটাকে সুনির্দিষ্ট করবো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি সেটাকে লিখে রাখো তো হাদিস লিখার ব্যাপারে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে যে অনুমতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন সেই অনুমতি বাক্য দেখা যায় যে আল ইলম বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের সংরক্ষণকে বুঝিয়েছেন তার হাদিসকে বুঝিয়েছেন সুতরাং এই তিনটা প্রমাণ থেকে আমরা এ বিষয়ে এই বিষয়টা সুনিশ্চিতভাবে বুঝতে পারি যে রাসূলুল্লাহ আলাইহি সাল্লামের যুগে ইলম বা ফিকহ বলতে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে বোঝানো হতো এখানে দুইটা বিষয় এই এই পর্যন্ত আলোচনা একটা হলো যে ইলমের হাকিকত সেটা হচ্ছে খাশিয়াতুল্লাহ আল্লাহ ভীতি তাকওয়াল্লাহ আর এর প্রমাণ হইল ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আর দ্বিতীয়টা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইলম বা ফিকহ বলা হইতো একমাত্র হাদিসে রাসূলকে। এখানে আরেকটা বিষয় আমাদের জানা দরকার যে রায় বা ইলম, রায় বা ইলমের মধ্যে পার্থক্য কি। যেমন আমরা অনেক সময় দেখি যে ফোকাহা একেরামের রায় প্রায় বিভিন্ন বিষয়ে প্রসঙ্গে আমরা আলোচনা করি যে এই বিষয়ে ইমামের রায় অভিমত কি, আলেমদের অভিমত কি। অভিমত এবং ইলম এই দুটার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। কোন উলামা কিংবা কোন মাশায়েখের কোন অভিমত কিংবা কোন আইমায়ে মুজতাহিদিনের কোন অভিমত সেটাকে আমরা নিশ্চিতভাবে ইলম বলতে পারি না। রায় বা অভিমত যেটা, এর সাথে ইলমের একটা সুনির্দিষ্ট পার্থক্য রয়েছে এবং এই পার্থক্যটা অনেক অনেক বড় একটা পার্থক্য। কখনো আমরা যেন যে অভিমতকে কিংবা রায়কে এটাকে এইটুকু মনে না করি যে এটি হচ্ছে কোরআন বা সুন্নার ইলম। কারণ প্রথম দিন আমরা যেটুকু আলোচনা করছিলাম ওইখানে প্রথমে বলছিলাম যে ইলম কাকে বলা হয়, যে কোনো বস্তুকে সেই বিষয়টা, কোনো বিষয় বা বস্তুকে সেটা যেভাবে আছে তার প্রকৃত রূপে সঠিকভাবে সুনিশ্চিতভাবে কোনো কিছুকে জানা, এটাই হচ্ছে ইলম। আর এই ইলমের সিফত হইল, ইলমের বৈশিষ্ট্য হইল কি, যে এটা সুদৃঢ়, সুনির্দিষ্ট, আনচেঞ্জেবল, এটা কখনো পরিবর্তন হয় না এবং এটা যেভাবে আছে ঠিক ওইভাবেই থাকে। একটা বস্তু সেটা যেভাবে আছে তার প্রকৃত রূপে, প্রকৃত অবস্থায় সুনিশ্চিতভাবে এবং সুনির্দিষ্টভাবে বিষয়টাকে জানা, সেটা হচ্ছে ইলম। যার কারণে ইলমের
কারণ রায়ের অর্থটাই হলো কি, যে এটা সত্য হতে পারে যদিও এর মধ্যে সত্যতার
মর্যাদা প্রদান করা যাবে না। পক্ষান্তরে ইলমের দ্বারা, কোরআন এবং সুন্নাহর দ্বারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত ইলম দ্বারা যে বিষয়ে ফয়সালা দেওয়া হবে, তার মধ্যে এই ধরনের কোন সন্দেহ কিংবা এই ধরনের কোন ধারণা পোষণ করা যে এটা সঠিক হতে পারে ভুল হতে পারে, সেটা মানুষের ইমানের মধ্যে নাফস বা আইব তৈরি করবে, এটা কখনো করা যাবে না। কোরআন এবং সুন্নাহ দ্বারা যে বিষয়টা প্রমাণিত হবে এটা আইন এবং এর দ্বারা সুনিশ্চিত জ্ঞান অর্জন করা হয়। সুতরাং এর মধ্যে কোন ধরনের সন্দেহ কিংবা সন্দেহ পোষণ করা এটা ইমানের স্বল্পতা বা ইমানের দুর্বলতা পরিস্থিতির ক্ষেত্রে এটা মারা কেউ যদি কোরআন এবং সুন্নাহ নিশ্চিত ভাবে যে বিষয়টা প্রমাণিত সে ব্যাপারে যদি কোন ধরনের সন্দেহ প্রকাশ করে যে এটা এটা হয়তো ভুল হতে পারে কিংবা হয়তো পরিপূর্ণরূপে সত্য নাও হতে পারে, সঠিক নাও হতে পারে, তাহলে এটা তাকে কুফর পর্যন্ত নিয়ে যাবে। এর জন্য আইন দ্বারা যেটা প্রমাণিত সে ব্যাপারে কোন ধরনের সন্দেহ পোষণ করা যাবে না। ঠিক এর বিপরীত রায় দ্বারা, যেমন আইনায় মুস্তাহিদিনের যে সমস্ত বিষয় ওনারা রায় দিচ্ছেন তাদের অভিমত, সেই অভিমতের ব্যাপারে কিংবা যে কোনো ওলামা মাশায়েখদের কোন বিষয়ে তাদের অভিমতের ব্যাপারটাকে যদি এটাকে কেউ মনে করে যে সুনিশ্চিত ভাবে এটাই সত্য, তাহলে সেটাও কিন্তু ভুল। ইলমের হাকিকত হইলো যে এটা সত্য, আর রায়ের হাকিকত হইলো যে এটা সত্য হতে পারে ভুলও হতে পারে, এটা ইজতিহাদ, এটা ইজতিহাদ চিন্তা গবেষণার বিষয়ে। কেউ চিন্তা গবেষণা করে সত্যকে পেতেও পারেন, যদি সত্য পেয়ে থাকেন তাহলে তার জন্য রয়েছে দুইটা রিওয়ার্ড, আর যদি উনি সত্য না পেয়ে থাকেন তারপরেও সত্যকে পাওয়ার জন্য প্রয়াসী হওয়ার কারণে ওনার জন্য রয়েছে একটা জেজা। কিন্তু সর্বাবস্থায় মুস্তাহিদিন দা মাহজুর তারা প্রতিদান লাভ করবেন, যদি উনি সত্য হয়ে থাকেন তার ইশতেহার যদি সঠিক হয়ে থাকে তাহলে উনি ডাবল রিওয়ার্ড লাভ করবেন, আর যদি ভুল হয়ে থাকে তারপরেও সত্যকে পাওয়ার জন্য চেষ্টা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা জেজা দান করবেন। কিন্তু কোন অবস্থায় রায়ের বিষয়ে অভিমতের ব্যাপারে, যে কারো অভিমতের ব্যাপারে এই ধারণা পোষণ করা যে এটাই সত্য এবং সঠিক, যে আমার ইমামের যে কথা বলছেন এটাই সঠিক, এই ধরনের ধারণা পোষণ করা কখনো যাবে না। কেউ যদি এটুকু মনে করে যে আমার ইমামের অভিমতটাই হইল কি সঠিক, এটা নির্ভুল, তাহলে এটাও তার ইমামের মধ্যে আয়াত তৈরি করবে। তার কারণ হল যে সত্যতা এবং সঠিকতা হক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। আল হক মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুনকারিন, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে হকটা একমাত্র আপনার রবের পক্ষ থেকে, ফালা তাকুনান্না মিনাল মুনকারিন, সুতরাং আপনি এ বিষয়ে সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হবেন না। আয়াতে বলা হইতেছে যে হাতটা একমাত্র রবের পক্ষ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সুতরাং কোন মানুষের পক্ষ থেকে যেটা আসবে সেটাকে সুনিশ্চিত ভাবে হক বলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতকে, এই বাণীকে অনেকটা অস্বীকার করারই না মাত্র। যদি কেউ বলে যে কোনো মানুষের রায় কিংবা অভিমত এটি হক, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল হক মির রাব্বিক, যে হক হল রবের পক্ষ থেকে, আর কেউ যদি মনে করে যে আমার ইমামের অভিমত এটাই হক, তাহলে এই আয়াতের সাথে তার আকীদা কন্ট্রাডিক্টরি হয়ে যাবে। এই জন্য ইমামের তিনি যত বড় মুস্তাহিদি হন, যত বড় হকি হন, হ্যাঁ, তার বিষয়ে যে এটা তার অভিমত এটা পরিবর্ষক হতে পারে সত্য না হতে পারে, কিন্তু যেটা রবের পক্ষ থেকে আসবে এবং যে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে করিম আল্লাহর বাণী অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আহাদিস নববিয়্যা দ্বারা যেটা প্রমাণিত সে ব্যাপারে কোনো ধরনের সন্দেহ পোষণ করা যাবে না। সুন্নাহ দ্বারা যেটা প্রমাণিত, কোরআনে করিম দ্বারা যেটা প্রমাণিত, এটা ইলমে ইয়াকিনি সুনিশ্চিত জ্ঞান লাভ করতে হবে এবং এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ সংশয় পোষণ করা যাবে না। তাইলে রায় এবং ইলমের ব্যাপারে ইলমের মধ্যে এই পার্থক্য, এই দুইটার মধ্যে পার্থক্য না বুঝার কারণে মুসলিম উম্মার মধ্যে বিভিন্ন সমস্যা, যে ইলম এবং রায়, অনেকেই রায়কে ইলম মনে করেন, যেমন ইমামের অভিমত, ওলামাদের অভিমত কি তারা মনে করেন যে এটা ইলম,
আবার কখনো কেউ কেউ এলিমটাকে মনে করেন যে এটা রায়ের মতোই, যার কারণে দেখা যায় যে আমাদের সমাজে মুসলমানদের মধ্যে অনেকেই আছেন যে সহিহ সুন্নাহ যেটা, যেটাকে আমরা ইলম বলি, সেই ইলমকে বাদ দিয়ে ওনারা রায়টাকে গ্রহণ করছেন ইমামের অভিমত। রায় এবং ইলমের পার্থক্য না বুঝার কারণেই আজকে সমাজে মুসলমান সমাজের মধ্যে এই ফিতনা, বিভিন্ন উসুলি কিংবা ফুরুই মাসায়েল ব্যাপারে যে ফিতনা, এর কারণ যে ওনারা কাল আল্লাহ কাল আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে এবং মা কালা হল উলামা, উলামাদের কথা ইমামের কথা, এই দুইটাকে সমান বাক্য দিচ্ছেন। রাহিল উলামা আর কাউলুল্লাহ কাউল আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটাকে তারা সমান বুঝতেছেন। এই সমান বুঝার কারণে যে অনেক সময় দেখা যায় যে ওনারা সবকিছুকে তিনটাকে রায়টাকে ওনারা আইলিম মনে করতেছেন, কাল আল্লাহ কাল আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ওনারা আইলিম মনে করতেছেন, কোরআনকে যেভাবে এলিম মনে করতেছেন, সুন্নাকে যেভাবে এলিম মনে করতেছেন, ইমামের কথাকেও সেভাবে এলিম মনে করতেছেন, এবং এই কারণে তারা তিনটা থেকে যেকোনো একটা গ্রহণ করতেছে। ওনারা মনে করেন যে তারা মনে করেন যে ইমামের কথা এটা এলিম, সুতরাং এইটাকে গ্রহণ করলে এলিম হইল, এটা দ্বারা তারা আসলে নিশ্চিত জ্ঞান লাভ করতেছে, কিন্তু আসলে এটা দ্বারা তারা সবচেয়ে বড় ভুল করতেছেন। এই ভুলের মূল কারণ হইল কি, এলিম এবং রায়ের মধ্যে পার্থক্য বিধান করতে অপারগ হয়, পার্থক্য বিধান না করার কারণে এই সমস্যার সৃষ্টি হইতেছে। যখন একজন মুসলমান এটুকু বুঝবে যে আল ইলম, ইলম হইল ওইটা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এবং যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটি হইল ইলম। আর বাকি যেগুলো আছে সবই হইল কি, রায় বা অভিমত। এছাড়া যা আছে সবই হইল রায় বা অভিমত। রায় বা অভিমতটা এটার মধ্যে সত্য হতে পারে, ভুল হতে পারে, এই সম্ভাবনা বিদ্যমান। আর ইলমের মধ্যে কোনো, ইলমের মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা আদৌ নেই। তাহলে এই ধারণা যদি, এই এই পরিপূর্ণ ধারণা যদি যখন কারোর মধ্যে কেউ পোষণ করবে, তখন সে অবশ্যই ইলমের উপরে রায়কে প্রাধান্য দেবে না, এবং সহি সুন্নার মোকাবেলায়, সহি সুন্নার মোকাবেলায় সে কখনো অন্য কোনো ইমাম কিংবা কোনো আলিমের কথাকে সহি সুন্নার উপরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে কখনো প্রাধান্য দেবে না। এইটা না বুঝার কারণেই যে কোরআন এবং সুন্নাকে, সহি সুন্নাকে বাদ দিয়ে যে এইটা হইলে গিয়ে আমাদের মাজহাব, এইটা হচ্ছে আমাদের ইমামের অভিমত, সুতরাং আমরা এটাকে গ্রহণ করতেছি। মানুষের ইলম সম্পর্কে, ইলমের হাকিকত সম্পর্কে না বুঝার কারণে এই কথা। এই জন্য এই বিষয়ে অবশ্যই আমাদের সবার মনে রাখা উচিত। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা প্রথমে যে কথা বলছি যে ইলমের হাকিকত হলো কি, খাশিয়াতুল্লাহ। ইলমের তাৎপর্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভীতি, আল্লাহর ভীতি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি আল উলামা, যে একমাত্র আল্লাহকে ভয় করে করেন উলামারাই। এর দ্বারা বোঝা গেল যে ইলমের হাকিকত হল আল্লাহ ভীতি, তাকওয়াল্লাহ। আর এই তাকওয়াল্লাহ বা এই খাশিয়াতুল্লাহ, এটা ইলমের হাকিকত কিভাবে, এই জিনিসটা আমাদের আরেকটু, আমরা আরেকটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে মানুষ, মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইয়ুতঈমুন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। মানব জাতিকে সৃষ্টির উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে তারা আল্লাহর ইবাদত, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছ থেকে কোনো কিছুই চান না। আল্লাহ বলতেছেন মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি তাদের থেকে কোন ধরনের রিজিক চাই না, ও মা উরিদু আইতাইমুন, আমি এটাও চাই না যে তারা আমাকে খাওয়াবে। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রিজার্ভ দাতা এবং অত্যন্ত ক্ষমতাবান, সর্বময় ক্ষমতার অধিকারী। এই আয়াত দ্বারা, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মানব জাতিকে সৃষ্টির উদ্দেশ্য হল বিতার ইবাদত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওইখানে বলা হয়েছে আমরা ওই এই যে বিষয়টার রিলেশন বা এই যে ওলামারা বা যারা ইলম বহন করেন তাদের তারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করেন, এবং ইলমের হাকিকত হলো কি খাশিয়া অথবা তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি। এই আল্লাহ ভীতিকে যে সব বিষয়ের মূল বিষয়, যেটা কিভাবে আল্লাহ ভীতিকেই হলো কি সব বিষয়ের মূল বিষয়। ইবাদতের মূল বিষয় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অর্জন করা। সূরাতুল বাকারা, ছোট সূরাতুল বাকারা আল্লাহ তাআলা এই আয়াতে ইয়া আইয়ুহান্নাসু উবুদু রাব্বাকুম, হে মানব জাতি উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, ওই প্রতিপালকের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী যারা তাদেরকেও, লাআল্লাকুম তাত্তাকুন, উবুদু রাব্বাকুম তোমরা আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তাতে আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। উবুদু রাব্বাকুম ইবাদত করো, তাতে আশা করা যায় যে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তাহলে দেখা গেল যে ইবাদতের উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা। ইবাদতের উদ্দেশ্য হলো কি? আল্লাহ ভীতি অর্জন করা, মুত্তাকি হওয়া। আর ওই আয়াতে বলা হয়েছে যে আল্লাহকে একমাত্র ওলামারাই ভয় করেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা। তাহলে মানব সৃষ্টির উদ্দেশ্য হলো কি? ইবাদত। আর ইবাদতের উদ্দেশ্য হলো কি? তাকওয়া। আর ওই তাকওয়াটাই কাদের মধ্যে আসে? যাদের মধ্যে ইলম আছে। ইবাদতের মানব জাতিকে সৃষ্টির, মানব এবং জিন জাতিকে সৃষ্টির উদ্দেশ্য হলো কি? ইবাদত। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতে বলা হলো যে মানব এবং জিন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। তাহলে বুঝা গেল যে মানব এবং জিন জাতির সৃষ্টির উদ্দেশ্য হলো ইবাদত। আর ইবাদতের উদ্দেশ্য কি? দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করে, এতে আল্লাহর কোনো কিছু যায় আসে না। মানুষের ইবাদতের জন্য আল্লাহকে মানুষের ইবাদতের মোহতাজ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি তার ইবাদত করবে এর জন্য তিনি মোহতাজ না, এটা তার প্রয়োজন নেই। ইন্নাল্লাহ হুয়াল গনি ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ। এই মানব জাতি, অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটুকুই বলে দিচ্ছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ও ইলাল্লাহ, এ মানব জাতি তোমরাই হলে আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি মুখাপেক্ষী, তোমরা আল্লাহর মুহতাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুহতাজ না, আল্লাহ সামাদ, তিনি কারো কোনো কিছুর মুখাপেক্ষী না। মানব জাতিকে সৃষ্টি করছেন ইবাদতের জন্য, এই ইবাদত তার প্রয়োজন নেই, এই ইবাদতের কোনো প্রয়োজন তার নেই। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, জগতে যা কিছু আছে সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ করতেছে। সুতরাং মানুষ এবং জিন জাতি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত নাও করে, তাতে আল্লাহর কোনো কিছু যায় আসে না। মানুষের ইবাদতের কারণে আল্লাহর কোনো কিছু বাড়বেও না, কোনো কিছু কমবেও না। সব কিছুই, জগতের সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত তাসবিহ করতেছে, তাহলিল করতেছে, তাহমিদ করতেছে। জগতের কোনো কিছু যদি আল্লাহর ইবাদত না করে, তারপরেও আল্লাহ এই সেগুলার মুখাপেক্ষী না। মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, এটা কেন? এটা মানুষের উপকারের জন্যই, সেটা মানব জাতির উপকারের জন্যই, তাদের নিজেদের সাথে এটা করতে হয়েছে। কোরআন নির্দেশ দিয়েছেন তাদেরকে এবং এই উদ্দেশ্যে তাদেরকে সৃষ্টি করছেন। আর সেই তাদের স্বার্থ কি? লাআল্লাকুম তাত্তাকুন, যে তারা তাকওয়া অর্জন করবে। আর তাকওয়া অর্জনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে তারা দুনিয়া এবং আখেরাতে সফলতা লাভ করবে। এটা মানব জাতির স্বার্থে, তাদের নিজেদের স্বার্থে। তাহলে মানব সৃষ্টির উদ্দেশ্য হলো কি? ইবাদা। আর ইবাদতের উদ্দেশ্য হইল কি? তাকওয়া। আর এই তাকওয়া কিভাবে সঞ্চারিত হয়, মানুষ তাকওয়া কিভাবে অর্জনের উপায় হইল ইলম। উলামারা এই তাকওয়া অর্জনের উপায় অবলম্বন করেন বিদায়ী তারাকে। ইলম অর্জনের কারণে তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া, আল্লাহর খিয়া, আল্লাহর খাওফ তাদের মধ্যে আসে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا. تتجافى جنوبهم عن المضاجع بسنته تدر شبيل بجاء يدعون ربهم خوفا وطمعا. ترى الله كي تحين بكي وبيته هي يبون الله شمتشت ورجنر عشاء يبون أخان كاني الله شمتشت غبير ورم عشاء يبون أخان كاني ভীত সন্ত্রস্ত হয়ে তারা আল্লাহ সুবহানাহু তাআলাকে ডাকে। শেষ রাতে তারা বিছানা থেকে, আরামের বিছানা থেকে তারা উঠে পড়েন। তাতে জাফা জুনুবুহুম আনিল মাদাজিঅ, শরীর তাদের উঠে যায় বিছানা থেকে। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা, তারা ভীত এবং আকাঙ্ক্ষিত হয়ে আল্লাহ সুবহানাহু তাআলাকে ডাকে। এটি হল উলামাদের খাসায়েস, উলামাদের বৈশিষ্ট্য। যাদের মধ্যে ইলম আছে, যাদের মধ্যে আল্লাহ সুবহানাহু, যারা ইলম অর্জনের মাধ্যমে আল্লাহর তাকওয়া অর্জন করতে পারছেন, এটা তাদের সিফত, এটা তাদের বৈশিষ্ট্য। এখন যেহেতু এই তাকওয়া অর্জনের ইবাদতের উদ্দেশ্য হইল কি তাকওয়া অর্জন করা, আর তাকওয়া অর্জনের উপায় হইল ইলম, তাকওয়া অর্জনের উপায় হইল কি ইলম, এটা কিভাবে এবং কেন তাকওয়া, অন্য কোনো ভাবে কি তাকওয়া অর্জন করা যায় না? না, এর উত্তরে বলা হবে যে না, অবশ্যই না, এলিয়েন ব্যতীত কোনো ভাবেই তাকওয়া অর্জন করা সম্ভব নয়। কারণ আমি যাকে ভয় করব, যার প্রতি ভীত সন্ত্রস্ত হব, তার বৈশিষ্ট্য সম্পর্কে, তার সম্পর্কে যদি আমার কোনো ধারণা না থাকে, তাহলে আমি কিভাবে তার প্রতি আমার ভয় কিংবা তার প্রতি আমার আশা কিংবা তার প্রতি আমার কোনো লোভ, এটা কিভাবে সৃষ্টি হবে? যে বিষয় বা যে বস্তু সম্পর্কে আমার কোনো ধারণাই নেই তা থাকবে না, তার প্রতি আমার কোনো ধরনের ভয় থাকবে না, কোনো ধরনের আশাও থাকবে না, কোনো ভালোবাসাও থাকবে। এর জন্য অবশ্যই যে বিষয়টার প্রতি আমার ভীতি হবে, সে বিষয়টা সম্পর্কে আমার জানতে হবে। এখন এই খাটার যতটুকু আমি যত বেশি জানব, তার সম্পর্কে আমার ভীতি কিংবা ভালোবাসা তত বেশি হবে। এর জন্যই ওই যে আমাদের ওলামায়ে কেরাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ সহ ওলামায়ে সালাফ ইমাম আহলে সুন্নাহ আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সহ সকল ওলামায়ে কেরাম, আইমে মুসলিমিন মাশায়েখ রাহিমাহুমুল্লাহ ওয়া হাফিজাহুমুল্লাহ, এরা সকলেই এই বিষয়ে একমত যে মানুষের সর্বপ্রথম জানা দরকার তার আল্লাহকে। তিনটা বিষয় জানা দরকার, মারিফাতুল্লাহ, মারিফাতু নবিয়ে, মারিফাতু দীনুল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানা, দীন ইসলামকে জানা, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা, সব মিলিয়ে দিনে ইসলামকে জানা। আল্লাহকে জানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতে হবে, দিন ইসলাম সম্পর্কে জানতে হবে। আল্লাহকে যে যত বেশি জানবে, তার মধ্যে আল্লাহর তাকওয়া, আল্লাহর হাসিয়া, আল্লাহর খৌফ তত বেশি সঞ্চারিত হবে। জানতে হবে যে আল্লাহকে, মান হু আল্লাহ, আল্লাহকে, এই আল্লাহকে এইটা জানার জন্য। এবং দেখা যায় যে এই প্রশ্ন, এটি খবরের মধ্যে মানুষকে যে প্রশ্ন করা হবে সেটা হলো মার রাব্বুক, তোমার রব কি? যে যত বেশি এই প্রশ্নের উত্তর জানবে, তার রবকে যত বেশি জানবে, ততই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মানুষের ভীতি সঞ্চারিত হবে, ততই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মানুষের খাও বাড়বে, এবং তত বেশি আল্লাহর প্রতি মানুষের আশা, আল্লাহর ভালোবাসা তত বেশি সঞ্চারিত হবে। অন্তরে যদি কেউ আল্লাহ সম্পর্কে না জানে, আখেরাত সম্পর্কে না জানে, আল্লাহর আজাব সম্পর্কে যদি কারো কোনো ধারণা না থাকে, আল্লাহর কাহারিয়ত সম্পর্কে যদি কারো কোনো ধারণা না থাকে, আল্লাহর গজব সম্পর্কে কারো কোনো ধারণা না থাকে, ইয়াউমুদ্দিন সম্পর্কে যদি কারো কোনো ধারণা না থাকে, তাহলে সে মনে করবে যে যেমন কুফফার এবং মুশরিকরা তারা মনে করতেছে যেমন ইয়াকুলুনা কামা তাকুলুনা আনআম, হ্যাঁ গরু বাছুরা যেভাবে খাইতেছে পড়তেছে দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, তারাও মনে করতেছে যে মরার পরে আমাদের এইভাবে সবকিছু শেষ হয়ে গেল, এরপরে আর কিছু নেই, তাদের মধ্যে আল্লাহ বেঁচে নেই। কিন্তু যারা আখেরাতে বিশ্বাস করে, ইয়াউমুদ্দিন সম্পর্কে বিশ্বাস করে, মালিক ইয়াউমুদ্দিন সম্পর্কে উপরে বিশ্বাস করে, আল্লাহর কাহারিয়ত সম্পর্কে, আল্লাহর গজব সম্পর্কে, আল্লাহর আজাব সম্পর্কে যারা বিশ্বাস করে, তারা অবশ্যই আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপতে থাকে। যারা আল্লাহর নাঈম সম্পর্কে, আল্লাহর নিয়ামত সম্পর্কে, আল্লাহ আল্লাহর রাউফ, আল্লাহর রহম সম্পর্কে, আল্লাহর করম সম্পর্কে, আল্লাহর লুৎফ সম্পর্কে, আল্লাহর বুদ সম্পর্কে, যে যত বেশি জানবে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, সে তত বেশি তার মধ্যে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য তার মধ্যে তত বেশি আগ্রহ থাকবে। وسابقوا وسارعوا الى مغفرة من ربكم وجنة عرضها السماوات والارض اعدت للمتقين. এই আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলতেছেন وسارعوا الى مغفرة من ربكم, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, سارعوا الى مغفرة, দ্রুত দৌড়াও আল্লাহর ক্ষমার দিকে, وسارعوا الى مغفرة من ربكم وجنة, এবং ওই জান্নাতের দিকে তোমরা দ্রুত দৌড়াও, عرضها السماوات والارض, যার প্রশস্ত হইল জমিন এবং আসমানের সমতুল্য, ওই জান্নাত কাদের জন্য প্রস্তুত করা হয়েছে, ওই মুত্তাকিনদের জন্য। সবকিছুরই শেষ দেখা যায়, আপনারা যতই দেখবেন কোরআনে কারীম যত তিলাওয়াত করবেন, দেখবেন যে শেষ পর্যন্ত সবই হইল গিয়ে মুত্তাকিনদের জন্য, যাদের মধ্যে আল্লাহ ভীতি আছে। আর ওই আল্লাহ ভীতি থাকে কাদের মধ্যে, যারা আল্লাহ সম্পর্কে জানতে পারে, যে যত বেশি জানবে তার মধ্যে তত বেশি তাকওয়া সঞ্চারিত হবে। জান্নাতিন আরদুহা আস-সামাওয়াত ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিনদের জন্য। আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহ হুদান লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এই কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নেই, এটা হেদায়েত হলো কাদের জন্য, লিল মুত্তাকিন, লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হেদায়েত, যারা আল্লাহকে ভয় করে না এটা তাদের জন্য হেদায়েত না। জান্নাত তাদের জন্য, কাদের জন্য, লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত, যারা মুত্তাকিন না তাদের জন্য জান্নাত না। আল্লাহর নাঈম, আল্লাহর নিয়ামত কাদের জন্য, আখেরাতের নিয়ামত, লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য, অন্য কারোর জন্য না। এর জন্য কোরআনে কারীম আল্লাহ সুবহান ওয়া তাআলা বলতেছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কারণ এই ভয়ের উপরে, আল্লাহ ভীতি অর্জনের উপরে নির্ভর করে জান্নাত প্রাপ্তি, আল্লাহ ভীতি অর্জনের উপরে ভিত্তি করে আল্লাহর সন্তুষ্টি লাভ, আল্লাহ ভীতি অর্জনের উপরে ভিত্তি করে তোমাদের হিদায়া, আল্লাহ ভীতি অর্জনের উপরেই ভিত্তি করে তোমাদের দুনিয়া এবং আখেরাতের সুখ শান্তি এবং সমৃদ্ধি, আল্লাহ ভীতির উপরেই নির্ভর করে তোমাদের আখেরাতের নাজাত। সুতরাং তাকওয়াই হইল কি, ইবাদতের গিফট এবং ইবাদতের মগজ হইল কি তাকওয়া। তাকওয়া ব্যতীত যদি কেউ আবাদত করে তাহলে সেই আবাদতটা কমপ্লিট ইবাদত হবে না, কারণ সে কার ইবাদত করতেছে এটা তাকে বুঝতে হবে। আর এই তাকওয়া অর্জনের একমাত্র উপায় হলো কি, জানা, আল্লাহকে জানতে হবে, আল্লাহকে, আল্লাহ সুবহান ওয়া তাআলা কি করলে কি দেবেন, কিভাবে উনি তার ইবাদত করতে বলছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ সুবহান ওয়া তাআলা তার ইবাদতের জন্য মানব এবং জিন জাতিকে সৃষ্টি করছেন, কিন্তু কিভাবে ইবাদত করতে হবে সেটা মানব জাতিকে জানতে হবে। আর সেই জানানোর জন্য সে যেন জেনেশনে আল্লাহর ইবাদত করতে পারে, সে যেন জেনা আল্লাহ সুবহান ওয়া তাআলা সম্পর্কে ভালো করে জানতে পারে, এবং এর দ্বারা সে যেন তাকওয়া অর্জন করতে পারে, এই জন্যই আল্লাহ সুবহান ওয়া তাআলা যুগে যুগে আম্বিয়া আলাইহিমুস সালাম এবং রাসূলদেরকে তাদের এদেরকে শিক্ষা দিয়েছেন এবং আমাদের জানতে গোটা বিশ্বের জন্য মুআল্লিম হিসাবে, মুবাশ্বির হিসাবে, নাজির হিসাবে পাঠাইছেন। শিক্ষক, সুসংবাদদাতা, ভয় এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে পাঠাইছেন সমগ্র জাতির জন্য, যাতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে শিক্ষা দিতে পারেন। মুআল্লিমুহুমুল কিতাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠাইছেন সেটা আল্লাহ সুবহান তাআলা নিজেই বলতেছেন যে আমি আপনাকে পাঠাইছি যে আপনি তাদেরকে কিতাব শিক্ষা দেবেন, ওই কিতাব থেকে তারা আমার পরিচয় নেবে, আমাকে জানতে পারবে এবং এর দ্বারা তারা তাকওয়া অর্জন করবে। হুদাল্লিল মুত্তাকিন, যখনই জানবে তখনই তারা তাকওয়া অর্জন, তাদের আমার প্রতি তাদের তাকওয়া অর্জিত হবে এবং এর দ্বারা তারা হেদায়াত পাবে। রাসূলকে পাঠানোর উদ্দেশ্য হলো এইটা, আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইয়ুযাক্কিহিম। এই থেকে আমরা বুঝি যে ইলম, তাকওয়া অর্জনের একমাত্র উপায় হলো জ্ঞান। ইবাদত, সঠিকভাবে ইবাদত করার একমাত্র উপায় হল জ্ঞান। সঠিকভাবে আমল করার একমাত্র উপায় হল ইলম। হিদায়ত লাভের একমাত্র উপায় হল ইলম। জান্নাত লাভের একমাত্র উপায় হল ইলম। জাহান্নাম থেকে মুক্তি লাভের একমাত্র উপায় হল ইলম। এবং দুনিয়ার সফলতা লাভের একমাত্র, দুনিয়া ও আখেরাতের সার্বিক সফলতা লাভের উপায় হল জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি লাভের একমাত্র উপায় হল ইলম, কারণ তাকওয়া অর্জনের একমাত্র মাধ্যম হল ইলম। আর এই তাকওয়া অর্জনের উপরে নির্ভর করে ইবাদত গ্রহণযোগ্য হওয়া এবং প্রত্যাখ্যাত হওয়া, তাকওয়ার উপরে নির্ভর করে। যদি ইবাদতের মধ্যে তাকওয়া থাকে ওইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য। এই তাকওয়া অর্জনের একমাত্র মাধ্যম হল ইলম। সুতরাং ইলমের গুরুত্ব এবং এই ইলমের তাৎপর্য খুব সহজেই একজন মানুষ বুঝতে পারে যদি সে চিন্তা করে। এই জন্য কোরআন কারিমে বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবারই মানব জাতিকে বলতেছেন, আপনারা এটা করো, কেন তোমরা চিন্তা করো না, আপনারা এটা তাদাররু না কোরআন আমালা কুলুবিন আফালুহা, তারা কেন কোরআনের ব্যাপারে চিন্তা করে না, তদব্বুর করে না, নাকি তাদের অন্তরের মধ্যে তালা লেগে আছে, তালা দেওয়া হয়েছে। আমানা কুলু বিন আফালুহা, আফালা তাআকিলুন, কেন তোমরা বুঝতে চেষ্টা করো না, কেন তোমরা বুঝো না। এই সমস্ত কথা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে জ্ঞানের প্রতি মনোনিবেশ, জ্ঞান অর্জনের প্রতি মনোনিবেশ করার জন্যই তাদেরকে এই সমস্ত কথা বলছে, যেন মানব জাতি জ্ঞান অর্জন করে, জানে, আল্লাহ সম্পর্কে জানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে জানে, ইসলাম কি, ইবাদত কি, শরিয়াত কি, এই বিষয়গুলো তারা জ্ঞান অর্জন করতে পারে। এর জন্যই কোরআনে কারিমের প্রায় অধিকাংশ আয়াত আছে সে এই ধরনের কথা বলে। এই আইন সম্পর্কে رسول صلى الله عليه وسلم قلت سنجي مثل ما بعثني الله من الهدى والعلم كمثل غيث صحيح بخاري و صحيح مسلم الحديث جي الله سبحانه وتعالى عمك جي هداية تبم جي علم دي قطعي سن اير اداهرون الى كمثل غيث اير اداهرون تعالى جي بشتر مطر اير اداهرون بشتر مطر هداية تبم علم اير اداهرون الى بشتر نهاية বৃষ্টির মতো। কেন এখানে ইলমকে বৃষ্টির সাথে তুলনা করার বা বৃষ্টির সাথে এর মিশাল দেওয়ার পিছনে হিকমা কি, একটু চিন্তা করে দেখতে পাবেন যেভাবে এবং যে কথাটা ওলামা ওলামায়ে কেরাম অত্যন্ত সুস্পষ্টভাবে ব্যাখ্যা দিয়েছেন যে যেভাবে বৃষ্টির মধ্যে রয়েছে জমিনের সব কিছু স্থান, বৃষ্টির মধ্যে রয়েছে জীবন, বৃষ্টি হওয়ার পরে যেভাবে জমিন সতেজ শ্যামল হয়ে ওঠে, তার থেকে উপকারী যে জীব যে সমস্ত বিষয় সেগুলো বের হয়, ঠিক এইভাবে এমবার মধ্যে রয়েছে মানব জাতির জীবন। মানুষের কাল শ্যামল
এবং তরুতাজা হয়ে ওঠে ইলমের দ্বারা। যার অন্তরের মধ্যে ইলম নেই তার উদাহরণ রয়েছে বিষয়ের ন্যায়, এটা বিষয়ের মতো, তার মধ্যে কোনো সজীবতা নেই। আর যার মধ্যে ইলম আছে এই ইলমের উদাহরণ হলো যে যেভাবে বৃষ্টি জমিনকে পৃথিবীকে মানে অত্যন্ত সতেজ এবং শ্যামল করে তুলে, একদিকে উপকারী যেভাবে বিভিন্ন গাছ পালা তরুলতা যেভাবে বের হয়, ঠিক এইভাবে ইলমের দ্বারা মানুষের অন্তর তরতাজা হয়ে ওঠে এবং এই অন্তর থেকে জাতির জন্য, সমাজের জন্য, নিজের জন্য যেসব উপকারী জিনিস আছে সে সবগুলো তার থেকে বের হয়। এর জন্যই অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, মান ইউরিদুল্লাহু বিহি খাইরা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীনের ফিকহ দান করেন। এবং ফিকহ কি, ওই ফিকহ সম্পর্কে আমি প্রথমেই আপনাদেরকে বলছি যে ফিকহ কাকে বলে। ফিকহ হলো যে ফিকহ এবং ইলম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিকহ এবং ইলম বলতে হাদিসের রাসূলকে বোঝানো হইত, রাসূলের হাদিসের জ্ঞান, কোরআন এবং সুন্নার জ্ঞান তাদেরকে দান করা হয়। মান ইউরিদুল্লাহু বিহি খাইরান, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআন এবং সুন্নার ইলম দান করেন, ফিকহ দান করেন মানে তাকে ইলম দান করেন, ফিকহু ফিদ্দীন দ্বীনের ইলম জ্ঞান ইলম দান করেন, কল্যাণ চান। এর কারণ হইল কি, যে ইলমের মধ্যেই রয়েছে সার্বিক কল্যাণ। এই ইলমটা এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উদাহরণ দিচ্ছেন যে এটা বৃষ্টির মতো, বৃষ্টির মধ্যে যেভাবে মানবদেহের জন্য উপকার রয়েছে, বৃষ্টির দ্বারাই এই বিপদ জমিনকে সতেজ দিন করে তোলা হয়, তার প্রাণ সঞ্চার হয় বৃষ্টির মাধ্যমে। ঠিক এইভাবে ইলমের দ্বারা মানুষের মধ্যে প্রকৃত অর্থে মানুষ মানুষ হয়।
দেখা যায় যে মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্যটা হইল কি, ইলমের। আজকে গরু ছাগলের জন্য কোন কলেজ নেই, কোন মাদ্রাসা নেই, কোন মসজিদ নেই, স্কুল নেই, কলেজ নেই, ইউনিভার্সিটি নেই, মসজিদ, মাদ্রাসা, মক্তব এই সবগুলোই হইল গিয়া মানুষের জন্য। আর এইগুলাতে মানুষ ইলম অর্জন করে, এই ইলমটাই হইল কি মানুষ জাতি এবং অন্যান্য জীবজন্তুর মধ্যে পার্থক্য বিধানকারী বিষয়। ইলমের দ্বারাই অন্যান্য প্রাণী থেকে মানুষ তার আলাদা স্বকীয় বৈশিষ্ট্য অর্জন করে, নতুবা প্রাণী বলতে মানুষ যেভাবে প্রাণী, অন্যান্য জীবজন্তু সেভাবে প্রাণী, প্রাণী হিসেবে কারো মধ্যে কোনো তফাত নেই। কিন্তু মানুষ ইলম অর্জন করে বিদায়ী তারা অন্যান্য লোক থেকে আলাদা, অন্যান্য সৃষ্টিজীব থেকে আলাদা। এই ইলমের দ্বারা মানুষের মধ্যে প্রাণ সঞ্চারিত হয়, ইলমের দ্বারা মানুষের তার স্বকীয় বৈশিষ্ট্যটা ফুটে ওঠে, নতুবা সে কাল আনআম, অন্যান্য চতুষ্পদ জন্তুর মতো, তার মধ্যে এবং অন্যান্য চতুষ্পদ জন্তুর মধ্যে আর কোনো পার্থক্য থাকবে না। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আও মান কানা মাইতান ফাহলিনা, أو من كان ميتا فأحييناه وجعلنا له نورا يمشي به في الناس كمن مثله في الظلمات ليس بخارج منها هل يستويان أو من كان ميتا فأحييناه عمتك جيبت كله وجعلنا له نورا عمتك نور بلا أي نور كي علم علم نافع يمشي به في الناس علم نية أي نور نية شمع نشر مدسلين কেমন মশালুহুতি জুলুমাত, যে আলো নিয়ে মানুষের মধ্যে চলে, মানুষের কল্যাণ করে, মানুষকে পথ দেখায়, সে নিজেও পথ প্রাপ্ত হয় এবং মানুষকে পথ দেখায়। এই লোক আর যে অন্ধকারে অন্ধকারের মধ্যে নিমজ্জিত, সে জুলুমাত যে অন্ধকার থেকে বের হয়ে আসতে পারতেছে না, যে আইনমে নাফে এবং নূর লাভ করতে পারতেছে না, এই উভয় লোক কি সমান? আমি ইস্তাবিয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করতেছেন যে এরা উভয় কি সমান? একজন লোক অন্ধকারে হাবুডুবু খাচ্ছে আর একজন লোক আলো নিয়ে বেড়াচ্ছে, এই দুজন কি সমান? হালি ইস্তাবিয়ান, কখনো না।
আলো এবং অন্ধকার উভয়টিকে সমান এগুলো উভয়টাই কি সমান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত মানুষকে তাকে তার মধ্যে প্রাণ সঞ্চার করেন, সত্যিকার মানুষ হিসাবে তাকে রূপায়িত করেন। একজন মানুষ সত্যিকার মানুষ মানুষত্ব লাভের জন্য ইলম দরকার। যেভাবে জমিন তার সজীবতা এবং তার শ্যামলতা পাওয়ার জন্য প্রাণ সঞ্চার, জমিনের মধ্যে প্রাণ সঞ্চার হওয়ার জন্য যেভাবে বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি দ্বারা যেভাবে জমিন সতেজ হয়, সজীব হয়, ঠিক এইভাবে একজন মানুষ মানুষ নামের প্রাণীটা তখনই মানুষ হিসাবে আত্মপ্রকাশ করতে পারে যখন তার মধ্যে আইন আসে। আল ইলম নূর, এটাই তখন তাকে সঠিক পথ দেখায়। আল ইলম নূর,
এই ইলমের উদাহরণ দেওয়া হয়েছে বৃষ্টির সাথে, পানির সাথে, যে পানি দ্বারা সবকিছু সজীব হয়, ঠিক এইভাবে ইলমের দ্বারা মানুষের অন্তর সজীব হবে, মানুষের মধ্যে নূর আসে, এবং তার মধ্যে যেভাবে আকাশের বৃষ্টির পানি দ্বারা জমিন থেকে মানব জাতির জন্য কল্যাণকর, জগতের জন্য কল্যাণকর অনেক কিছু উদ্গত হয়, অনেক কিছু বের হয়, ঠিক এইভাবে ইলমের দ্বারা এমন কিছু বের হয় কল্যাণকর যা কিছু মানুষের জন্য এবং জগতের জন্য, নিজের জন্য, সমাজের জন্য এবং জাতির জন্য সবকিছু বের হয়। এবং এই ইলমের মধ্যেই রয়েছে কল্যাণ, এর প্রমাণ মান ইয়ুরিদুল্লাহ বিহি খায়রা ইউফাক্কিহু। এরপরে একটা হিকমা আমরা দেখি যে এই হাদিসের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়াতের ইলমের তুলনা করছেন বৃষ্টির সাথে। এর পিছনে আরেকটা কি হইল যে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই, আফা তাযাক্কারুন, আমি পানির থেকে সবকিছু, সবকিছুকে আমি জীবন দান করেছি, সমগ্র বস্তুকে, সমস্ত বস্তুকে আমি জীবন দান করেছি পানি থেকে। ওয়াজআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই, আফালা তাযাক্কারুন, কেন তোমরা তার থেকে, এর থেকে নসিহত গ্রহণ করো না, উপদেশ গ্রহণ করো না? যেভাবে পানির থেকে সবকিছুর সমগ্র বস্তু জীবন লাভ করেছে পানি থেকে, ঠিক এইভাবে ইলম দ্বারাই, ইলম দ্বারাই সব যে প্রকৃত জীবন লাভের উপায় হইল গিয়ে একমাত্র ইলম, প্রকৃত মনুষ্যত্ব লাভের একমাত্র উপায় হইল গিয়ে ইলম। ইলম দ্বারাই মানুষ প্রকৃত মানুষ হিসাবে, প্রকৃত প্রাণী হিসাবে, জীবন্ত মানুষ হিসাবে মানুষের রূপ লাভ করতে পারে ইলম দ্বারা।
এই কারণে এখানে এলম এবং হিদায়তের তুলনা করা হয়েছে বৃষ্টির সাথে। আর সর্বোপরি এর পিছনে আরো যে কথা হিকমা রয়েছে সে সমস্ত সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি জানেন এবং সবচেয়ে ভালো জানেন। কোরআন এবং সুন্নার মধ্যে যে হিকমা, এই হিকমা আসলে মানুষ যেগুলো বুঝতে পারে এগুলা খুবই সামান্য। আমরা এগুলা থেকে যে দুই একটা বুঝতে পারি এগুলা হলো ওই সাগর থেকে এক ফোঁটা পানি নেয়ার মতোই। এর মধ্যে আরো অসংখ্য অগণিত হিকমা রয়েছে যে কেন এখানে কোরআন এবং সুন্নার মধ্যে যে হিকমা এগুলা সবগুলো আয়ত্ত করা মানুষের ক্ষমতার বাইরে। আমরা যেটুকু বুঝি সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। এই আয়াত থেকে, এই হাদিস থেকে আমরা এইটুকু বুঝলাম যে কিভাবে পানির মধ্যে রয়েছে জীবন, ঠিক এইভাবে ইলমের মধ্যে রয়েছে জীবন। যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতে বাকারা বলছেন, আনজালাল্লাহু মিনাস সামাঈ মিন মা'ইন ফাআহয়া বিল আরদ বা'দা মাউতিহা, যে জমিনটা মরে যাওয়ার পরে আনজালাল্লাহু মিনাস সামাঈ মিন মা, আকাশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে পানি বর্ষণ করেন, ফাআহয়া বিল আরদ, এর দ্বারা তিনি জমিনকে মরে যাওয়ার পরে আবার সেটাকে জীবন্ত করেন। ঠিক এইভাবে ইলমের দ্বারা মৃত প্রাণ সজীব হয়ে ওঠে, তার মধ্যে রোহানিয়ত আসে এবং তার থেকে এমন কিছু বের হয় যা দ্বারা সে সমাজ তার জাতি উপকৃত হতে পারে। তারপরে যেমন অন্য আয়াতে, আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, সূরাতুল আনফালের আয়াত, যে তোমরা ইস্তাজিবু লিল্লাহ আল্লাহর ডাকে তোমরা সাড়া দাও এবং রাসূলের ডাকে তোমরা সাড়া দাও, ইযা দাআকুম, আল্লাহ এবং রাসূল যখন তোমাদেরকে ডাকেন এমন বিষয়ের প্রতি, লিমা ইউহয়িকুম, যেটা তোমাদেরকে জীবন দান করে। এইখানে বুঝার ব্যাপার, এখানে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল আমাদেরকে কিসের দিকে রাখেন, হেদায়েতের দিকে, ইলমের দিকে রাখেন। আর এটাকেই বলা হয়েছে ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, যে বিষয়টা তোমাদেরকে জীবন দান করে ওই বিষয়ের প্রতি যখন আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে ডাকেন তখন তোমরা তার ডাকে সাড়া দাও, তার ডাক কবুল করো, তার আহ্বান কবুল করো। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাক সেটা হলো গিয়ে কোরআন এবং সুন্নাহর ডাক, কোরআন এবং সুন্নাহর ডাকতে হলে গিয়ে এটি হলো গিয়ে ইলম, এটি হলো গিয়ে হিদায়া, এবং এইটাকেই বলা হয়েছে যে এটা মানুষকে জীবন দান করে, লিমা ইউহয়িকুম। সুতরাং ইলমটা হচ্ছে মানুষের জীবন, এটি হচ্ছে মানুষের প্রকৃত জীবন ইলমের মধ্যে। ইলমটাই হলো গিয়ে একমাত্র উপায় তাকওয়া অর্জনের, আর তাকওয়াই হলো গিয়ে ইবাদতের মূল বিষয়। এছাড়া এই গুরুত্ব কতটুকু আমরা আরেকটা ছোট্ট আয়াত থেকে এটা এটা বুঝতে পারি। দেখা যায় যে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বিষয় মানুষকে এমন কিছু কোন বিষয় তাকে বাড়িয়ে দেয়া, যে আমাকে এই বিষয়টা বাড়িয়ে দাও, অন্য কোন বিষয় সম্পর্কে বলেননি, একমাত্র বলেছেন ইলম সম্পর্কে। মানুষকে শিক্ষা দিতেন যে তোমরা বলো রব্বি জিদনি ইলমা, ওকুর রব্বি জিদনি ইলমা, যে আপনি বলুন হে নবী রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তুমি আমাকে ইলম বাড়িয়ে দাও। অন্য কোন বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম দোয়া করার এইরকম কিছু বলার শিক্ষা দেননি যে এটা বাড়িয়ে দাও। বলা হয়নি রব্বি জিদনি মালান, রব্বি জিদনি হায়াতান, এটা কিছুই বলা হয়নি। ইয়া আল্লাহ আমাকে মাল বাড়িয়ে দাও, আমার হায়াত বাড়িয়ে দাও, রব্বি জিদনি ইলমান, ইয়া আল্লাহ আমাকে ইলম বাড়িয়ে দাও। সুতরাং এর থেকে প্রমাণিত হয় যে ইলমের গুরুত্ব কত অপরিসীম। ইলম ছাড়া মানুষ এবং অন্যান্য পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। সুতরাং প্রকৃত মানুষ হতে হলে অবশ্যই ইলম অর্জন করতে হবে, তাকওয়া অর্জন করতে হলে অবশ্যই ইলম অর্জন করতে হবে,
এলিম ব্যতীত কখনো আল্লাহর তাকওয়া অর্জন করা যাবে না, এলিম ব্যতীত আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায় সম্পর্কে অবগত হওয়া কখনো সম্ভব হবে না মুসলমানদের মধ্যে। মুসলমানদের মধ্যে যে সমস্ত ফিতনা এবং ফাসাদ, এই ফিতনা ফাসাদের মূল কারণ হইল গিয়ে জাহালত, অজ্ঞতা। আল্লাহ তাআলা সম্পর্কে, তার রসুল সম্পর্কে এবং দীন সম্পর্কে, দীন ইসলাম সম্পর্কে সঠিকভাবে না জানার কারণে মুসলমানদের পরস্পরের মধ্যে যে ধরনের বিভেদ, বিভিন্নতা এবং যত ফাসাদ, এই ফাসাদের মূল কারণ হইল গিয়ে অজ্ঞতা। মানুষ যদি সঠিকভাবে সঠিক সোর্স থেকে আল্লাহকে আল্লাহর পরিচয় লাভ করতে পারে, প্রত্যেকটা মুসলমান যদি সঠিকভাবে সঠিক সোর্স থেকে, উৎস থেকে যদি আল্লাহ তাআলা তার রসুলের এবং দীনে ইসলামের পরিচয় লাভ করতে পারে, তাহলে তাদের মধ্যে, মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ, বিচ্ছিন্নতা এবং কোনো মতপার্থক্য থাকার কথা না। সঠিকভাবে এবং সঠিক উৎস থেকে না জানার কারণেই রায়কে এলিম মনে করা, এলিমকে রায় মনে করা, এলিমকে জেহালকে জেহালতকে এলিম মনে করা, জনকে এলিম মনে করা, সবকে এলিম মনে করা, এই সমস্ত কারণে মানুষের মধ্যে এবং বিশেষ করে মুসলমানদের মধ্যে যে মতপার্থক্য, বিভেদ, বিচ্ছিন্নতা এবং ফাসাদ, এই ফাসাদের কারণ হলো কি, এলিম থেকে এলিম না থাকা। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বেশি করে দোয়া করা, যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যেন ইলমে নাফেয়া দান করেন, হ্যাঁ এটা খুবই দরকার। মুসলিম উম্মার মধ্যে ঐক্য এবং সংহতির জন্য এবং পরস্পরের মধ্যে যে বিভেদ এবং বিচ্ছিন্নতা আছে, এর অবসানের জন্য অবশ্যই কোরআন এবং সুন্নার ইলম অর্জনের কোন বিকল্প নেই। তাকওয়া অর্জনের জন্য ইলমের কোন বিকল্প নেই। যারা, যাদের মধ্যে ইলম নেই, আম তাহসাব আন্না আকসারুহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন ইন হুম ইল্লা কাল আনআম বাল হুম আযাল সাবীল। যদি কোরআন এবং সুন্নার জ্ঞান না থাকে, সঠিক ইলম যদি, সঠিক উৎস থেকে সঠিক ইলম যদি কেউ অর্জন না করতে পারে, তাহলে সে নিজেকে যত বড় জ্ঞানী ভাবুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন হুম ইল্লা কাল আনআম, এরা পশুর মতো, বাল হুম আযাল সাবীল, শুধু পশুই না, পশু থেকে আরো বেশি বিপদগামী এবং পথভ্রষ্ট এরা। إنهم إلا كالأنعام بل هم أضل سبيلا, ترى পশুর মতো কিংবা পশুর থেকে আরো বেশি বিপদগামী। ইহুদিরা, এরা এদের মধ্যে, তাদের মধ্যে ইলম, তারা নিজেকে অনেক বেশি জ্ঞানী ভাবে এবং তারা মনে করে যে তারা অনেক বেশি জানে, কিন্তু প্রকৃতপক্ষে মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মাসালুল লাযীনা হুমিলুত তাওরাত, যারা তাওরাত বহন করছে, সুম্মা লাম ইয়াহমিলুহা, এটার হক আদায় করেনি, যেভাবে এটাকে বহন করা, তাওরাতকে যেভাবে গ্রহণ করা, বহন করা প্রয়োজন ছিল সেভাবে করেনি, কামাসালিল হিমার, এরা গাদার মতো, ইয়াহমিলু আসফারা, এটা গাদার পিঠে অনেক কিতাবের বোঝা চাপানো। সুতরাং সঠিক উৎস থেকে কোরআন এবং সুন্নার সঠিক জ্ঞান যদি কারোর মধ্যে না থাকে, ইন হুম ইল্লা কাল আনআম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় এরা হলো চতুষ্পদ জন্তু ন্যায়, এবং শুধু তাই নয়, বাল হুম আযাল্লু সাবীলা, এরা বরঞ্চ পশুর থেকে আরো বেশি বিপদগামী এবং পথভ্রষ্ট, এরা গাদার মতো। সুতরাং মানুষের বৈশিষ্ট্য অর্জন করতে হলে সঠিক উৎস থেকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে, অকর রব্বি জিদনি ইলমা, এবং বলতে হবে হে রব, আমাদের জ্ঞানকে, আমার জ্ঞানকে তুমি আরো বাড়িয়ে দাও। তাকওয়া অর্জন করতে হলে জ্ঞান অর্জন করতে হবে। এটা হলো কি, এই এই জ্ঞান
জ্ঞানের দ্বারা মানুষের দুনিয়া এবং আখেরাতের যে লাভ, এই লাভ অর্জিত হয়। অন্যদিকে জ্ঞান হচ্ছে মানুষের যেভাবে নিজের তার নিজের দুনিয়া এবং আখেরাতের উপকার, তেমনি এর মধ্যে রয়েছে সমাজ এবং জাতির উপকার। এই ইলম দ্বারাই বাতিল এবং ইসলামের দুশ্মনদেরকে প্রতিহত করার একমাত্র হাতিয়ার হইল গিয়ে ইলম। ইসলামের দুশ্মনদেরকে প্রতিহত করার এবং তাদের বিভিন্ন নানামুখী আক্রমণ এবং ষড়যন্ত্র থেকে ইসলাম এবং মুসলমানকে রক্ষা করার একমাত্র একমাত্র অস্ত্র হল ইলম। এবং বিশেষ করে বর্তমান যে সময়ে আমরা যে সময়টা আমরা পাস করতেছি, এই সময় এই স্নায়ুযুদ্ধের সময়ে অবশ্যই প্রত্যেকটা মুসলমানকে কোরআন এবং সুন্নার ইলমে সুসজ্জিত হতে হবে, নতুবা চতুর্মুখী বাতিলের চতুর্মুখী আক্রমণ থেকে ইসলামকে মুসলমানকে রক্ষা করা, এটা নিজের নিজের ইমান এবং আমল আকিদা আকিদাকে হেফাজত করা, এটা অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে যাবে। মুসলমানের ইজ্জত এই ইলমের মধ্যেই নিপতিত। যদি ইলম থাকে তাহলে বাতিলকে সঠিকভাবে প্রতিহত করা যাবে এবং এর দ্বারা ফিতনা তৈরি হবে না। এর জন্য কোরআন এবং সুন্নার জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে। যেমন একবার ওই যে কিছু ইহুদিরা, একজন ইহুদি এসে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে নাহমুন নাস, ইয়া মুহাম্মদ নাহমুন নাস, ইয়া মুহাম্মদ মানুষ হইলে তো আমরাই। বেশ দম্ভ এবং অহংকার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলতেছে যে মুহাম্মদ মানুষ হইলে তো আমরাই মানুষ। যে কথাটা এখনো ইহুদিরা তারা বলে যে মুসলমানরা এরা হইলে বিপশু। তাৎক্ষণিকভাবে এর মোকাবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করছেন আমরা যদি দেখি, তাহলে সেটা হইলে কি এবং এই ইলম বলতে যেটা আল্লাহর পক্ষ থেকে যেটা আসে সেটাই। তার ইহুদিদের এই কথা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ চিন্তিত হয়ে গেলেন। তারা বলতেছে নাহমুন নাস, মানুষ হইলে আমরাই মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরেই তাদেরকে জানিয়ে দিলেন ইয়া আবনা আল কিরাদা, ইয়া আবনা আল খানাজির, ইয়া আবাদাত তাগুত, ওই শুকরের শুকরের বাচ্চারা, ওই বানরের বাচ্চারা, এই তাগুতের পূজারীরা। এই দুই তিনটা ওয়ার্ড বলার পরেই ইহুদিরা বুঝছে যে মুহাম্মদ উম্মিনা, অজ্ঞ না, আমাদের ইতিহাস সম্পর্কে কমপ্লিট ধারণা রাখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাতা তাউরুহু যাহুম, সাথে সাথে মাথা নিচু করে দিচ্ছে, নিচের দিকে মাথা অবনত করে ফেলতে, মাথা উঠানোর সাহস থাকে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইতিহাস সম্পর্কে জানেন, আমাদের পূর্বপুরুষদেরকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানর এবং শূকরে পরিণত করেছেন ওটা জানা আছে। এছাড়া ইয়া উম্মাত আল ইসলাম, বাহিরকে প্রভাবিত করার জন্য এবং নিজেদের ইজ্জত এবং সম্মান বহাল রাখার জন্য অবশ্যই আমাদের ইসলাম সম্পর্কে জানতে হবে, আমাদেরকে সচেতন করতে হবে। অনেক কিছু আছে যেটাকে অস্ত্র দিয়ে রোকা যায় না। জারাহাতু সিলান ইলাল কিয়ামু ওয়ালা ইলসামু মা জারাহাল লিসান, অস্ত্রের আঘাত অনেক সময় শুকিয়ে যায় কিন্তু মুখের আঘাত এটা কখনো শুকায় না। আপনি যদি মুখ দিয়ে কাউকে কোনো কঠিন বাক্য বলেন, এটা অনেক দিন এটা অন্তরে থাকে, মারাত্মক আঘাত করে, কিন্তু অস্ত্রের আঘাত হয়তো এটা ব্যান্ডেজ করে দিলে, ঔষধ টুষ দিয়ে দিলে এটা শুকিয়ে যায়। একজন আইনেম হয়তো এমন একটা অস্ত্র যে অস্ত্রের অস্ত্র দিয়ে যদি আপনি বাতিলকে ইসলামের দুশ্মনদেরকে আঘাত করেন, তাহলে এই আঘাতটা হবে যেটার কোনো প্রতিঘাত নেই। আমাদেরকে কাফির এবং মুশরিকদের এবং অন্যান্য সকল বাতিলদের ইসলামের দুশ্মনদেরকে প্রতিহত করার জন্য, তাদের মোকাবেলা করার জন্য বম না, অস্ত্র না, টেরোরিজম না, আমাদের হইল ইলমিজম। আমাদের মূল হাতিয়ার হচ্ছে ইলম, আর এর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে জানো, এটার ইলম অর্জন করো। এটা মুখে বলার প্রতিটি জোহার কিছু না, 1000 বার দশ হাজার বারের তসবি, কলিমার তসবি দশ হাজার বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার কোনো মানে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জানো লা ইলাহা ইল্লাল্লাহ এটা জানার ব্যাপার, এটা ইলম অর্জন করতে হবে, এটা তসবি জপার বিষয় না। মুসলমানরা এই ইলম থেকে দেখা যায় যে বিভিন্ন তাদের বিভিন্ন মুতাসাউফিন শুয়ুখরা, অনেক মুসলমানদের এই অবস্থা, বিভিন্ন মুতাসাউফিন শুয়ুখরা বলছেন বিপদে পড়ছো, লা ইলাহা ইল্লাল্লাহ তসবি এক হাজার বার বা দশ হাজার বার হুজুর দিয়ে পড়াও বিপদ কেটে যাবে, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমরা আল্লাহর দিকে রুজু করো, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, লা ইলাহা ইল্লা আন সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি তোমার জুলুমকে, তুমি যে অত্যাচার নিজের উপরে অত্যাচার করছো সেটা রিয়েলাইজ করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করো। আর অন্যদিকে হুজুররা বলছেন, মুতাসাউফিনরা বলছেন, হ্যাঁ যে না এই তসবি করতে হইব, এই তসবি করতে হইব, ইলমকে রায়কে ইলমের উপরে এরা প্রাধান্য দিচ্ছে, যার কারণে মুসলমানদের মধ্যে বিভিন্ন সমস্যা, এবং আজকে মুসলমানদের মধ্যে পারস্পরিক যে বিভেদ বিচ্ছিন্নতা এবং মুসলমানদের লাঞ্ছিত অপমানিত হওয়ার মূল কারণ হইল এটাই যে মুসলমানরা প্রকৃত ইলম থেকে দূরে, এবং এই ইলম না থাকার কারণে তাদের মধ্যে তাকওয়া, মুসলমানরা তাকওয়া তাদের মধ্যে অধিকাংশ মুসলমান মুসলমানদের মধ্যে আজকে তারা তাকওয়া বিবর্জিত, তাকওয়া নেই। বয়ান হইতেছে, অনেকেই বয়ান করতেছে, দেখা যায় যে হুজুরদের অভাব নেই, অনেক মুসলমানরাই আছে যে যাদের লেকচার ওই যে আমি ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ প্রথমে যেটা বলছেন যে বেশি কথা আজকের এই 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 আলোচনার শুরুতেই ইলমের তাৎপর্য সম্পর্কে আমি যে কথাটা বলছিলাম যে বেশি কথা বলা এটা ইলমের পরিচয়ক না, ইন্নামাল ইলমু খাশিয়াতুল্লাহ, ইলমের তাৎপর্য হল ইলমের হাকিকা হইল গিয়ে আল্লাহ ভীতি। এই যে অধিকাংশ আমাদের সমাজে এবং বিভিন্ন জায়গা দেখা যায় যে কথা হচ্ছে অনেক অনেক বিষয় সম্পর্কে, অনেক স্পিকার অনেক স্পিকার অনেক উলামা মাশায়েখদের অভাব নেই, প্রত্যেক দিনে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা হচ্ছে, লেকচার হচ্ছে এবং অত্যন্ত শ্রুতিমধুর কথাবার্তা, কিন্তু ইয়া আখি এটিই কি ইলম? যদি এইগুলোর মধ্যে কথার মধ্যে কাজের মধ্যে যদি তাকওয়া না থাকে তাহলে এইগুলা নিঃস্বল্প ছাড়া কিছুই না, এগুলা কোনো কাজে আসবে না, যেভাবে এটা স্পিকারদের কাজে আসবে না, স্পিকারের নিজের কোনো কাজে আসবে না, এভাবে যারা সুফাকে আসছে তাদের কোনো কাজে আসবে না, এর মধ্যে তাকওয়া থাকতে হবে। ইলমের মূল বিষয় হলো তাকওয়া এবং খাউফ খাশিয়া, তখনই এটা হেদায়া হবে। এই আলোচনা এই যে আলোচনা যেগুলা যেগুলা হচ্ছে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন মাধ্যমে, আমাদের দেখার ব্যাপার হলো কি যে এর থেকে আমরা কতটুকু তাকওয়া অর্জন করতে পারি, আমরা যে ইলম অর্জন করব এই ইলম অর্জনের অর্জনটা যেন আল্লাহ ভীতি অর্জিত হয়, এর দ্বারা আমি আল্লাহকে চিনব, এই ইলম এই ইলম দ্বারা আমার মধ্যে এই পরিমাণ তাকওয়া সঞ্চারিত হবে যে তাকওয়া দ্বারা আমি আল্লাহর আদেশকৃত সব আদেশকে স্বাচ্ছন্দ্যে এবং সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারবো, আমার কাল সেটাকে মেনে নেবে, তখনই বুঝতে হবে যে আমার মধ্যে তাকওয়া সঞ্চারিত হয়েছে। এই ইলমের দ্বারা যখন এই ইলম যখনই আমাকে হারাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ নিষেধকৃত বস্তু থেকে যখন আমাকে ফেরত বিরত রাখবে তখনই আমি বুঝব যে আমার মধ্যে তাকওয়া সঞ্চারিত হয়েছে। আর এর দ্বারা আমার মনের মধ্যে এই ধরনের ফিলিংস না আসে, এটা না আসে, বয়ান শুনতেছে যেমন বাংলাদেশের বাংলাদেশের বিভিন্ন জায়গার অবস্থা যেটা আমি জিজ্ঞাসা করছি, শীত মৌসুমে বিভিন্ন জায়গায় যেমন আমাদের সিলেটি এমন কোনো জায়গা পাবেন না যে প্রত্যেক রাত্রে তিন চারটে জায়গায় কোনো ওয়াজ মাহফিল নেই, সারা রাত্রব্যাপী সকাল দশটা থেকে পাঁচ দিন ফজর পর্যন্ত ওয়াজবাসীও থাকছে মাশা আল্লাহ, কিন্তু দেখবেন যে রাত্র দুইটা তিনটার দিকে মার্কেট টার্কেট করে ওয়াজ করা শুনে তারপরে গিয়ে ঘুমাইছে, হজরের নামাজই কাদা, হজরের নামাজ কাদা কি হজরের নামাজই কাম, এর দ্বারা কি অর্জিত হইল? সারা রাত্রে ওয়াজ শুনলো কিন্তু হজরের নামাজ কাদা। ইভেন অনেক হুজুররা যারা রাত্রের দিকে ওয়াজ করে এদের হজরের নামাজ কাদা হয়েছে আমি নিজে দেখছি। আমাদের মধ্যে ওয়াজ কাজ হচ্ছে না, নতুবা কম কথা কাজ অনেক বেশি হওয়ার কথা। আর এর কারণ কি? এর কারণ হলো কি, সঠিক ভাবে সঠিক সোর্স থেকে সহি নিয়তে ইলম অর্জন করা হচ্ছে না। কারো উদ্দেশ্য হেলমেট দ্বারা, হেলমেট দ্বারা ব্যবসা, তাদের কারো উদ্দেশ্য হেলমেট দ্বারা বাণিজ্য, তাদের উদ্দেশ্য হেলমেট দ্বারা সুনাম, মানুষকে শোনানো লৌকিকতা, তাদের উদ্দেশ্য হেলমেট দ্বারা সুনাম অর্জন, তাদের উদ্দেশ্য হেলমেট দ্বারা বিদেশ সফর অর্জন। সুবহানাল্লাহ, ওয়া হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা যখনই হেলম যদি সামান্য হয়, মা ইউরিদুল্লাহু বিহি খাইরান সামান্য হয়, এবং এটার উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যদি একটু করা হয়, এবং এলিমটা যদি আল্লাহর তাকওয়া অর্জনের জন্যই এলিম অর্জন করা হয়, তাহলে অবশ্যই অবশ্যই এটা এটা ফায়দা দেবে। আওয়ামান কানা মাইতান ফা আহইনাহু ওয়া জাআলনা লাহু নূরা, এলিম নূর, এটা কখনো মানুষকে অন্ধকারে ফেলবে না, এটার কল্যাণ অবশ্যই থাকবে। কেউ একটা কথা বলবে, এই কথাটা সে এখলাসের সাথে এই কথা বলে থাকে, এবং আল্লাহর তাকওয়া অন্তরে রেখে যদি একজন স্পিকার যদি কিছু কথা বলে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই তার দাওয়াত বিপদে যাবে না, এটা অবশ্যই কাজে আসবে। নতুবা সারা রাত্রে ওয়াজ শুনবে, হজরের নামাজ কাজা করবে। হ্যাঁ, সারা রাত্রে ওয়াজ শুনছে, হুজুর বলছে যে হাঁটুর উপরে কাপড় উঠানো নিষেধ, হ্যাঁ, কিন্তু হজরের আগে বাড়িতে গিয়ে পৌঁছেছে, খাল নদী পার হয়ে তার কাপড় শুকনাই। জিজ্ঞেস করা হইলো, ভাই নদী পার হইবেন কিভাবে? হুজুর তো বললেন যে কাপড় হাঁটুর উপরে উঠাবেন না। বলল যে ওয়াজকে তো আমি নদীর উপরে রেখে আসছি, এপারে আনিনি। এই যদি হয় অবস্থা, তাহলে দেখা যাবে যে আমাদের সমাজে স্পিকারের অভাব নেই, শ্রোতার অভাব নেই, কিন্তু আমলের অভাব। আর এর মূল কারণ হইল কি, যে ইলমের পিছনে ইখলাস নেই, এবং ইলমের উদ্দেশ্য তাকওয়া অর্জন নয়। আমাদের ইলমের উদ্দেশ্য থাকতে হবে খাশিয়াতুল্লাহ, আল্লাহর খাশিয়াত, আল্লাহর ভীতি, আল্লাহর ভীতি অর্জন করা। আর আল্লাহ ভীতি যেভাবে অর্জিত হয়, সেইভাবেই ইলম অর্জন করতে হবে, সেইভাবেই ইলম অর্জন করতে হবে, সেই ইলম অর্জন করতে হবে সর্বাগ্রে, যে ইলম দ্বারা আমাদের আল্লাহ ভীতি অন্তরের মধ্যে সঞ্চারিত হয়। এই কথাটা আপনারা ভালো করে এই পয়েন্টটা মনে রাখবেন, যে এমন ভাবে এমন ইলম অর্জন করতে হবে যে ইলম দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অর্জিত হয়। এই ইলমকে আমাদের সর্বাগ্রে প্রাধান্য দিতে হবে, এবং এই ইলমে সর্বাগ্রে অর্জন করতে হবে। এর কারণ হলো, ইনশাআল্লাহ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন, তাহলে আমরা পরবর্তীতে আলোচনা, পরবর্তী দার্সে ইনশাআল্লাহ আলোচনা করব যে অনেকে ইসলামী চিন্তাবিদ কিংবা ইসলামী বুদ্ধিজীবী দাবি করেন, অনেকেই তারা ফেকহুল ওয়াকেয়া মানে সমসাময়িক বিষয়বস্তু বা চলমান বিষয়টি আলোচনা করতে বেশি ব্যস্ত। তো এইটা বেশি প্রয়োজন না ওই আইলিম বেশি প্রয়োজন, যে আইলিম দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করা যায়? যারা তাওহীদ বিষয়ে, আল্লাহ বিষয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে, ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে, শরিয়াহ সম্পর্কে এবং উসুলি বিষয় সম্পর্কে, বিষয়াদি সম্পর্কে যারা আলোচনা করেন, এটাকে অনেকে মনে করেন যে এগুলো অনর্থক, এগুলোর প্রয়োজন নেই। এখন অনেক দুনিয়া অনেক অ্যাডভান্স, আমাদের সামনে চলমান অনেক সমস্যা, হ্যাঁ, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন এই যে তাওহীদ, এইগুলো হলে একেবারে মানে টাইম নষ্ট করার আর কোনো উপায় নেই। অনেকে এইভাবে ট্রিট করে, তাহলে অবশ্যই তারা যারা তাওহীদের প্রতি মানুষকে আহ্বান করেন, যারা মানুষকে দিনের শিক্ষা দেন, তাদের কথাবার্তা তাদের লিখনই নিয়ে এইভাবে ট্রিট করতো না এবং তাদেরকে নিয়ে এইভাবে ক্রিটিসাইজ করতো না। পক্ষান্তরে এই উসুলি বিষয়ে বাদ দিয়ে ফেকুল ওয়াকেয়া নামে চলমান সমসাময়িক সমস্যা বিষয়াদি নিয়ে যারা ব্যস্ত, এরা প্রকৃত অর্থে ইলমের মধ্যে না, এরা জাহালতের মধ্যেই আছে। এবং এরা ওই পরিমাণ জাহিল যে জাহিলদের যাদেরকে বলা হয় জাহিলে মুরাক্কাব, যে কথাটা আমি আপনাদের ওই প্রথম দিনের ইলম বিষয়ে প্রথম দিনের দর্শে বলছিলাম যে জাহিলে মুরাক্কাব বলা হয় ওই জাহিলকে, যে সে যে নিজে জাহিল সেটাই সে বলতে পারে না যে আমি জাহিল, সেটাই বুঝতেছে না যে আমি অজ্ঞ। যেমন আমরা ওই পাগলকে একদম বড্ড পাগল বলি যে পাগলে সে নিজে যে পাগল এটাই বুঝে না, এটাই নাকি বড্ড পাগল। আর বড্ড জাহিল ওইটা যে নিজে জাহিল সেটাই বলতে পারতেছে না, এটাই সে বুঝতে পারতেছে না। যেমন ওই এই জাহিলে মুরাক্কাব মুরাক্কাবের আরেকটা এক্সাম্পল, সহজ এক্সাম্পল, যে একজন লোক নোয়াখালীতে বাড়ি, তাকে যদি বলা হইলো ভাই আপনারা তো পানির হানিকন, তো লোকটা বলতেছে এই মেয়ে আপনারা এইটা কোন হাগলে কইছে, তো বেচারা এই যে পানির হানিকন এটারই অস্বীকার করতেছে আবার পাগলের হাগলে কইতেছে। এইগুলো যে জাহিলে মুরাক্কাব, সে যে নিজে অজ্ঞ আমি জানি না, এটাও কিন্তু হয়নি। এটা ওই প্রথম দিন এলমের যে বিভিন্ন স্তর, এই বিষয়ে আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই কথাগুলো আবার বলা। জাহেলে বসিত, জাহেলে বসিত আমি বলছিলাম যে এলমের পরে আরেকটা হইলে এলমের আরেকটা কি হলে জাহেলে বসিত, আমি জানি না এটাও কিন্তু হয়নি, আমি বুঝতেছি আমি জানি না, এটাও একটা জানা, কিন্তু আমি জানি না ওইটাও জানি না, আমি জাহেলে মুরাক্কাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইলমে নাফে এবং ওই ইলম অর্জনের তৌফিক দান করুন, যে ইলম দ্বারা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক বা তাকওয়া অর্জন করতে পারি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আপনাদের কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ।
আমি আসলে সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না,
ওহমটা হইল কি এটা ওহম হইল কি কোনো কিনে কোনো কিছু ইমাজিন করা, কল্পনা করা, ওহম ওহম হইল কোনো কিছু মানে কল্পনা করা যেটার বাস্তবতার সাথে যেটার কোনো মিল নেই, ওহম। আর জন হইল গিয়া যে কোনো বিষয়ে একটা ধারণা করা এবং এই ধারণার পিছনে যে সে যে ধারণা পোষণ করতেছে ওই ধারণাটা সঠিক হওয়ার সম্ভাবনা বেশি নিয়ে কোনো কিছু একটা ধারণা করা। যেমন আপনার যেমন মনে করেন যে যে আমি একটা ধারণা করতেছি যে আজকে এখন যদি এখান থেকে আমরা রেহান ভাইয়ের বাসা থেকে আপনারা যেখানে বসা আছেন ধারণা করলেন যে এখান থেকে বাসায় গিয়ে পৌঁছাতে যে পরিমাণ যানজট সব মিলিয়ে কমপক্ষে এক ঘন্টা তো লাগবে, এই যে একটা ধারণা, এই ধারণা যে এক ঘন্টা লাগবে, এই ধারণাটা আপনার যে হ্যাঁ এক ঘন্টাই লাগবে এবং আপনি মনে করতেছেন যে এই ধারণা আমার ধারণাটা সঠিক, এটা হলে কি জান, এটা হলে কি জান, এই যে বিষয়টা ধারণা করতেছেন এই ধারণার পিছনে এটাই আপনি বেশি সঠিক বলে মনে করতেছেন, এই হচ্ছে জান। আর কম হইল দিয়া যে রাত্রে ঘুমাইছেন বা এই ধরনের বসে বসে এখন কল্পনা করতেছেন যে যদি আমি এক ঘন্টার মধ্যে সারা ঢাকাটা একটু ঘুরে আসতাম কিংবা এখন যদি একদম ওই তাজমহল থেকে দেখে আসতাম এক ঘন্টার মধ্যে, এই যে একটা কল্পনা এটার বাস্তবতার সাথে কোনো মিল নেই। যেমন একজন লোক কি করছিল যে কাদ اذا شاء الغراب اتيت علي وصار القار كاللبن الحليبي যখন কাক সাদা হয়ে যাবে আর কয়লা যখন একদম وصار القار كاللبن الحليبي কয়লা যখন একদম দুধের মতো ধবধবে সাদা হয়ে যাবে হ্যাঁ তখন আমি আমার দেহে ফিরে যাব। সমুদ্রের মধ্যে আটকা পড়া একটা লোক এই ধরনের কল্পনা করছিল। তো এই যে যেটার সাথে বাস্তবতার সাথে যেটার মিল নেই কিংবা যেটা অসম্ভব এই ধরনের কোন বিষয়ে কল্পনা, এটা হইলে ওয়াহাম বা কল্পনা, যেটা তথ্যের সাথে মিল নেই। আর জন হইল গিয়া যে বিষয়টা কোনো বিষয়ে ধারণা করা এবং এই ধারণাটাই সঠিক বলে বেশি সঠিক বলে একটা ধারণা পোষণ করা। ধরেন কল্পনা এটা যেটা বাস্তব বাস্তব ভিত্তিক কিছু না, যে এই ধরনের যদি হতো আর কি, ওই যে আমি ওই দিন বলছিলাম যে আমি হতাম সকালবেলার পাখি যদি হতাম এই ধরনের একটা কল্পনা করা হ্যাঁ কিংবা যদি এই হইত হ্যাঁ, কিন্তু এটা আদৌ হইবে কি না হইবে বা এটা আদৌ আছে কি না আছে এটা 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 ভাবা কোনো কিছু ভাবা হচ্ছে না। এটা জাস্ট একটা কল্পনা, মনের মধ্যে একটা ধারণা তৈরি করা, যে ধারণাটার সাথে বাস্তবতা আর কোনো মিল নেই কিংবা যেটা বাস্তবে হতে পারে নাও হতে পারে না।
ওনার একটা কথা যে বললেন যে যারা সাজানো গুছায় কথা বলে, তো সাজানো গুছায় কথা বলে অনেকেই মানে আকৃষ্ট করে ফেলে অনেকে, তো এদের মধ্যে অনেকেই আছে যাদেরকে মানে যারা কোনো মানে আলেম দ্বারা আর কি সার্টিফাইড না, তো এদেরকে কিভাবে ডাকবো আর কি।
কাকে ইনশাআল্লাহ এই বিষয়ে মানে আমরা কাকে কাদের থেকে এলিম নিব এবং কাকে আমরা আলিম বলবো, আলিমের পরিচয় এই বিষয়ে যাওয়ার আগে প্রথমে আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করার আশা রাখতেছি নেক্সট ক্লাসগুলাতে, কিন্তু ওই পর্যন্ত যাওয়ার আগে আমরা এলিম বুঝি প্রথমে, আলিম বুঝার আগে তালিবুল এলিম বুঝি, স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ ওইখানে গেলে মাসালাগুলো বাকি সব বিষয়গুলো আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে এই আর কি ইনশাআল্লাহ। একসাথে একসাথে আমি চাইতেছি না, চারতলায় উঠতে চাইতেছি না আর কি, ধীরে ধীরে উঠলে ইনশাআল্লাহ হয়তো আপনারা এটা আমাদের আমার জন্য সহজ হবে। বারাকাল্লাহ ফিক।
অফ টপিক কি কোনো কোশ্চেন করা যাবে স্যার?
অন্য বিষয়ে
রমাদান বিষয়ে
রমাদান যদি মানে বেশি জরুরি কিছু হয় ইনশাআল্লাহ
বিশেষ আমি তাহলে পরে আপনার সাথে কল করে জানাবো ইনশাআল্লাহ।
কোনো একান্তের প্রশ্ন না আপনার প্রশ্ন আছে?
এটা আমার ছিল
স্যার। খায়রা ইনশাআল্লাহ তাহলে পরে পরে ইনশাআল্লাহ। না এলিম বিষয়ে মানে আজকের আলোচনা বা গত আলোচনার উপরে আর একমানদের কোনো কোনো প্রশ্ন আছে থাকলে বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ আলা আমি বুঝতে পারতেছি না যে হয়তো মানে একমানটা কি বুঝতে পারতেছেন না আমার কথা, কারণ আল্লাহ আলাম ইনশাআল্লাহ। এবং সবাইকে বলেন যে একটু সবরের সাথে একটু অপেক্ষা করতে ইনশাআল্লাহ, যে হয়তো আমি বুঝতেছি যে অনেকের মনেই যে বিষয়গুলো প্রশ্ন আছে এই বিষয়টা একটু আস্তে ধীরে আমি দিতেছি আর কি। সুতরাং একটু ধৈর্য ধরেন সবাই।
বারাকাল্লাহু ফিকুম জামিয়া।
খায়র
ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া
আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
তো প্রশ্ন স্টার্ট হলো।